ধন্যবাদ ভাই সেক্রেটারিয়ান আর সুপ্রভাত বন্ধুগণ। এই বৃহৎ সভা এবং আগামী সপ্তাহে এম্বাসি হোটেলে হতে যাওয়া আগামী সভাগুলোর পূর্বে আবার এই সকালে এখানে এই লস এঞ্জেলেসে হওয়াটা নিশ্চয়ই খুব ভালো ব্যাপার। আমি আপনাদের সকলকে এখানে দেখতে পাবো বলে আশা করছি। আমরা সকলে আমাদের প্রভু যীশুর সাথে সেখানে সাক্ষাৎ করবার জন্য এবং তাকে সেখানে দেখবার জন্য এক বিরাট প্রত্যাশার নিচে আছি। তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি সেখানে থাকবেন, যেখানে দুই কিংবা তিনজন একত্রিত হয় তিনি সেখানে থাকবেন। আর আমি নিশ্চিত যে আমি এই প্রাতকালে তার সাথে সাক্ষাৎ করছিলাম যখন আমি এখানে এই সভাগৃহের সিঁড়ি দিয়ে উপরে হেঁটে আসছিলাম, যখন সকল লোকেরা বিরাট প্রত্যাশার সহিত প্রাতরাস এবং বক্তব্যের জন্য অপেক্ষা করছিল। আর এখানে আপনাদের সঙ্গে এবং রেডিও শ্রোতাদের কাছে একত্রিত হওয়া খুবই ভালো ব্যাপার। এখানে এতজন আছেন যে তাদের নিচে পরবর্তী মেজেতে যেতে হলো এবং কিছু লোকের সাথে কথা বলতে হলো। দেখা যাচ্ছে এতগুলো অনুরোধ, হৃদয় রোগ এবং তাদের শরীরে বিভিন্ন অসুস্থতা, আর আমরা এখন এখানে অসুস্থ এবং পীড়িতদের জন্য প্রার্থনা করবার জন্য আছি। যখনই আমি সিঁড়ি দিয়ে উপরে পৌঁছালাম, এখন আমি এক বয়স্ক ব্যক্তির দিকে দেখছি, তিনি আমার কাছে আসলেন এবং বললেন, ভাই ব্রানাম, বহু বছর পূর্বে তিনি বললেন যে তার হৃদয় রোগ এতটা খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছিল যে তিনি সকালে এটা ভাবছিল যে তার মৃত্যু হতে চলেছে। আর ওনার জন্য প্রার্থনা হলো, আর ঈশ্বরের অনুগ্রহ উনাকে সুস্থ করলো। আর এই প্রাতকালে তিনি 80 বর্ষীয় অবস্থায় এখানে আছেন, কেবল আনন্দিত হচ্ছেন। অতএব এটা আমাদেরকে এক নতুন দৃঢ়তা প্রদান করে। আর এখন আমি নিশ্চিত রূপে এখানে উপস্থিত লোকদেরকে এবং রেডিও শ্রোতাদেরকে প্রার্থনা করার জন্য নিবেদন করছি। এই সভা ছাড়ার পর আমি ইউরোপ, আফ্রিকায় এবং তার আশেপাশে সভা করতে যাচ্ছি, আর এটা একটা দর্শনের দ্বারা যেতে হবে। অতএব আমি নিশ্চিত যে সেখানে এক বড় সভা হতে চলেছে। আর আমি বহু বছর ধরে এটা অনুভব করছিলাম যে ঈশ্বর এটা চাচ্ছিলেন যে আমি ফিরে যাই। এটা ছোট নম্র সেবা যা তিনি আমাকে দিয়েছেন। আমি এরকম মনে করি না যে সেখানে এখনই তার কার্য শেষ হয়ে গিয়েছে। এরকম মনে হয় যে কোথাও কোনো প্রাণ থাকতে পারে যাকে আমি সুসমাচার জালে ধরি, যা তিনি আমাকে দিয়েছেন যেন আমি লোকদের জন্য তা ফেলি, যেমন রোগীদের জন্য প্রার্থনা করবার জন্য ঐশ্বরিক আর্গ্যকরণ। আর এখানে উপস্থিত লোকদের এবং রেডিও শ্রোতাদের উভয়কেই নিবেদন করছি যে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন। এখন আমার কাছে মূল পাঠ নেওয়ার এবং প্রচার করবার জন্য সময় নেই। আমি কিছু মিনিটের পর এই সভাগৃহে প্রচার করবার আশা করছিলাম, কিন্তু এটা কেবল আপনাদের সাথে কিছু সময়ের জন্য কথা বলা হবে, আপনাদের সাথে পরিচিত হওয়া হবে। আর সেই সমস্ত লোক যারা বাইরের স্থানে আছেন এবং আপনারা যারা এখানে আছেন, আমি তাদের জন্য শীঘ্রই প্রার্থনা করতে চলেছি। আর আমি নিশ্চিত রূপে এই সকল নতুন মিত্রদের সাথে সাক্ষাৎ করে আনন্দিত হয়েছি। ওনাদের সাথে আমি আগে কখনো সাক্ষাৎ করিনি, ওনাদের সাথে কেবল আজ প্রাতকালই সম্পর্ক হয়েছে। অন্যান্য জায়গার সভাগুলোতে আমাদের খুব ভালো সময় গিয়েছে। আমি এখন খুব বেশি বাইরে যাই না, এটা খুবই ব্যস্ত সময় ছিল। আমরা চেষ্টা করছি যেন আমরা জেফারসনভিলে, ইন্ডিয়ানা এবং টাকসন অ্যারিজোনার মধ্যে আসা যাওয়া করতে থাকি। টাকসন অ্যারিজোনাতে আমরা প্রভুর এক দর্শন দ্বারা কিছু বছর পূর্বে গিয়েছিলাম। প্রভু আমাদেরকে সেখানে পাঠিয়েছিলেন, আমরা এটা জানতাম না যে আমরা কোথায় যাচ্ছিলাম। আর আপনাদের মধ্যে অনেকে যারা ক্লিপটনে আছেন, আমি আপনাদের ফিনিক্স সভা ছেড়ে যাওয়ার পূর্বে সেই দর্শনের বিষয়ে বলেছিলাম। আমি 7 জন স্বর্গদূতকে একত্রে একগুচ্ছে আসতে দেখেছিলাম। আর আমি জানি আপনারা যারা রেডিও হতে শুনছেন, হয়তো আপনাদের মধ্যে অনেকেই ফুল গসপেলের সাথে সম্পর্ক রাখেন না, আর এই কথাটি আপনাদের সম্পূর্ণ ভেদপূর্ণ লাগবে, যা আমাকেও লাগতো। কিন্তু একটা কথা আছে, কোন সেই ব্যক্তি যিনি কোন বিষয়কে বর্ণনা করতে পারেন, আপনাদের সেই বিষয়কে বিশ্বাসের দ্বারা আর অধিক গ্রহণ করতে হয় না। সেই বিষয়গুলো যা আমরা বর্ণনা করতে পারি না, তা আমাদের বিশ্বাস দ্বারা গ্রহণ করতে হয়। আমরা ঈশ্বরকে বর্ণনা করতে পারি না, কোন ব্যক্তি ঈশ্বরকে বর্ণনা করতে পারে না। তিনি প্রধান, তিনি বিশাল এবং মহান। আমরা কেবল সেই বিষয়কে গ্রহণ করি কারণ আমরা জানি যে তিনি আছেন, আর তারপর তাকে বিশ্বাস দ্বারা যখন আমরা গ্রহণ করি, তিনি পবিত্র আত্মার বাপ্তিস্মা দ্বারা আমাদের কাছে উত্তম প্রেরণ করেন। যে বিষয়ের উপর আমি কিছু সময়ের মধ্যে আপনাদের বলতে চলেছি, তা হলো ঈশ্বরের পথ, আরাধনার এক স্থান। আর একটাই স্থান আছে যেখানে আপনারা তার আরাধনা করতে পারেন, একটাই স্থান আছে যেখানে তিনি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, একটাই আছে। একটা মণ্ডলী আছে, একটা স্থান আছে, এক সময় আছে, এক রকমের লোক আছে, এবং এই সবই ঈশ্বরের সাক্ষাৎ করেন। আমি আশা করছি যে প্রভু এখানে আপনাদের সকলের হৃদয়কে এই সুসমাচারের দ্বারা আশীর্বাদ যুক্ত করবেন। এখন টাকসন আসা এক বিচিত্র ব্যাপার ছিল। সেই দর্শনগুলো যেগুলো ঈশ্বরের নামে বলা হয়েছে সেগুলোর একটাও যতদূর আমি মনে করতে পারি অথবা অন্য কারোর কাছে জিজ্ঞাসা করুন যে যদি তারা কখনো এরকম সময়কে স্মরণ করতে পারে যে তিনি কখনো এমন কিছু বলেছিলেন যা সত্য ছিল না, যেমন তিনি বলেন যে ঘটবে সর্বদা ঠিক সেরকমই ঘটে। শাস্ত্র অনুসারে তার কাছ থেকে এটাই প্রত্যাশা করা হচ্ছে যে তিনি শেষ দিনগুলোতে এই রকমেরই পরিচর্যার কার্যের মধ্য দিয়ে আমাদের কাছে ফিরে আসবেন। এটা পবিত্র আত্মার বাপ্তিস্ম এবং অন্যান্য ভাষা বলার এবং ঐশ্বরিক আরোগ্যকরণ আর এই সমস্ত বিষয়ের পরে হবে। এটা হলো পঞ্চ সপ্তমের সুষমাচারের উপরে শীর্ষ প্রস্তর বসানো, যে বিষয়ে আমরা আজকে বলেছি। স্বয়ং খ্রিস্টের এই পরিচর্যা কার্য লোকদের মধ্যে রূপ ধারণ করবে, ঠিক সেই সকল বিষয়ের সাথে যা তিনি তখন করেছিলেন যখন তিনি পৃথিবীতে ছিলেন। তার নিজের দেহে ভারজাতে যা তার অংশ বিবাহ ভোজের পূর্বে স্বামী এবং স্ত্রী অথবা রাজা এবং রানী, ঠিক সেই সমস্ত কার্যকে করবার দ্বারা ঈশ্বরের ইচ্ছা হলে এই সপ্তাহে এমবিসি হোটেলে এখানে বাইরে আমাদের অভিযানে আমি এই বিষয়ের উপর বলতে চাই। আর আপনারা আমার এই বিষয়টি নম্রভাবে করার ফলে পরিচিত হয়ে যাবেন যে সময়ে এবং কালে আমরা আছি। যদি একজন ব্যক্তি এটা না জানে যে কোন পথে যেতে হবে, কি করতে হবে অথবা কোথায় ফিরতে হবে, তবে আপনি বিশ্বাসের দ্বারা আর অধিক চলছেন না। আপনি আন্দাজ করছেন, আপনি অনুমান করছেন, আর অনুমান করা হলো বিনা কোনো রাজকীয় অধিকারের সাথে অগ্রসর হওয়া। অতএব যদি আমাদের কাছে এই কথাটি জানবার বাস্তবিক রাজকীয় অধিকার না থাকে যে ঈশ্বর এই কালে কি ঘটিত হওয়ার কথা বলছেন, তবে আমরা এই কালের মুখোমুখি কিভাবে হতে চলছি, আর আমাদেরকে এই বিষয়ের মুখোমুখি তার বাক্যের বিশ্বাসের দ্বারা হতে হবে, সেই বিষয়গুলো জেনে যেগুলো কে এখন ঘটিত হতে হবে, আর দেশগুলোর অবস্থা, লোকদের অবস্থা, মণ্ডলী বা গির্জার অবস্থা আর ইত্যাদি ইত্যাদি আমাদের এই সমস্ত বিষয়গুলো জানতে হবে। এবং তারপরে এটাও জানতে হবে যে কিভাবে সেই বিষয়গুলোর সম্মুখীন হতে হয়। যদি আপনি এটা না জানেন যে কিভাবে এটা করতে হয়, আপনি কেবল যেরকম আমরা বলে থাকি এক এক রকম ভাবে আপনি লক্ষ্যহীন ভাবে চলছেন, কেবল ঝাঁপিয়ে পড়েন, আশা করছেন যে এটা এখানে হবে এই বিষয়টি অথবা ওই বিষয়টির আশা করছেন আর বলছেন এটা কি এরকম হবে। কিন্তু ঈশ্বর এটা চান না যে আমরা এরকম করি। তিনি আমাদের কাছে চান যেন আমরা এটা জানি যে তিনি এই দিনের বিষয়ে কি বলেছেন এবং তারপর গিয়ে বিশ্বাসের সাথে তার সম্মুখীন হই, কারণ তিনি বলেছেন যে এরকমই হবে। তখন আমরা জানি যে আপনার কাছে সত্য আছে, কারণ আপনার কাছে অন্য কোনো ব্যক্তির বাক্য নেই, আপনার কাছে তার বাক্য আছে যে আমাদের কি করা উচিত। আর আমরা আশা করছি যে আমাদের স্বর্গীয় পিতা আমাদেরকে এই সপ্তাহে একটা প্রদান করবেন। এখন আমি ক্ষমা চাইছি, কারণ যে কথাটি আমি ট্যাক্সনে আসার বিষয়ে বলেছিলাম সেটাকে মাঝেই আমি থামিয়ে দিয়েছিলাম, আর স্বয়ং আমি এটা ভেবেছিলাম যে এটা আমার জীবনের অন্ত। আমি ভেবেছিলাম যে কোন ব্যক্তি সেই অবস্থার আঘাতকে সহ্য করতে পারত না যা দর্শনের সকাল প্রায় 10টার সময় হয়েছিল যে কেউ এরপরে কখনো জীবিত থাকতে পারে। কেন আমার পুত্রের সঙ্গে সমস্ত ব্যবস্থা করে আমি ট্যাক্সনে এসেছিলাম যেন আমি চলে যাওয়ার পর আমার স্ত্রী এবং সন্তানরা তার সঙ্গে যায়, কারণ আমি ভেবেছিলাম এটা আমার জীবনের শেষ সময় ছিল। আর আমি ফিনিক্সের সভাগুলোতে এটা ঘটিত হওয়ার পূর্বেই আপনাদের বলে দিয়েছিলাম যে এটা ঠিক কিভাবে ঘটিত হবে। আচ্ছা, তার কিছু মাস পরে একদিন সকালে আমি সবিনয় তটে গিয়েছিলাম যা টাকসনের ঠিক উত্তর দিকে অবস্থিত। আমি সেখানে প্রার্থনা করতে গিয়েছিলাম, আর যখন আমি প্রার্থনা করছিলাম আমি আমার হাত উপরে তুললাম আর বললাম, পিতা আমি প্রার্থনা করছি যে আপনি যেভাবে হোক আমায় সাহায্য করবেন, যে সময়ের আমি সম্মুখীন হচ্ছি তার জন্য আপনি আমায় শক্তি প্রদান করুন, আর পৃথিবীর উপর আমার কার্য যদি শেষ হয়ে যায় তাহলে আমাকে আপনার কাছে আসা উচিত। আর এরকম নয় যে আমার আপনার কাছে আসতে দুঃখ হচ্ছে, কিন্তু আমি জানি যে আপনি আমার পরিবারের যত্ন নেবেন, আর আমি কেবল এই সময়ের জন্য শক্তি চাচ্ছি, আর কোনো একটা কিছু আমার হাতে পড়ল। এখন রেডিও শ্রোতাগণ, যা আমি বললাম তা বিস্ময়কর মনে হবে, কিন্তু এটা সত্য, আর ঈশ্বর আমার বিচারও। আমি আমার হাতের দিকে তাকালাম আর সেখানে একটা তলোয়ার ছিল যার বাট বা হাতলে একটা আবরণ ছিল আর তার হাতলটা মুক্ত দিয়ে তৈরি ছিল। এরকম মনে হয় যে সেটার হাতলের উপর সোনার মতো এক ধরনের রক্ষণ গার্ড ছিল, আর সেটার ফলা বা পাত বরং একরকম মনে হচ্ছিল যেন একরকম ভাবে সেটা ঝিকমিক করছিল, ও ক্রোমের এক বিশিষ্ট ধাতু মতো অথবা কিছু এই প্রকারের যা সূর্যের আলোয় ঝিকমিক করছিল। এখন সেখানে পাহাড়ের উপর সকাল মোটামুটি 10টা বা 11টার সময় হবে হয়তো। আপনারা কল্পনা করতে পারেন যে একজন ব্যক্তি যে আমি এটা অনুভব করি যে আমি মানসিক দিয়ে ঠিক আছি, সেখানে হাতে এক তলোয়ার ধরে দাঁড়িয়ে থাকা তার কেমন লাগবে যে এটা জানে না যে সে কোথা থেকে এটা আসলো, আর যেখানে অনেক মাইল দূর পর্যন্ত কোনো লোক নেই। আমি সেটা অনুভব করছিলাম, সেটাকে নিলাম আর তলোয়ারটি সামনে এবং পিছনে চালালাম। আর কেন, সেটা একটা তলোয়ার ছিল। আর আমি চারিদিকে তাকালাম, আমি বললাম আচ্ছা এখন এটা কিভাবে হতে পারে, এখানে আমি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছি আর অনেক মাইল দূর পর্যন্ত কোনো লোক নেই, আর এটা কোথা থেকে আসলো। আর আমি বললাম আচ্ছা আমি এটা কল্পনা করতে পারি, হয়তো প্রভু আমায় এটা বলতে চাইছেন যে এটা আমার অন্তিম সময়। আর একটা আওয়াজ কথা বলে উঠল আর বলল এটা প্রভুর তলোয়ার। আর আমি ভাবলাম আচ্ছা এক তলোয়ার, তাহলে তো এটা এক রকম ভাবে এক বীর যোদ্ধার জন্য এক রাজার তলোয়ার হওয়া উচিত। আপনারা জানেন যে ইংল্যান্ড ও অন্যান্য জায়গায় এটা কিভাবে হতো। আর আমি ভাবলাম এটা তারই জন্য, এক বীর যোদ্ধারই জন্য। আর আমি ভাবলাম আচ্ছা হতে পারে যে আমাকে লোকদের উপর হাত রাখতে হবে, অথবা সব রকমের অনুমান আমি করছিলাম। আপনারা জানেন যে মানবীয় বুদ্ধি সম্পূর্ণভাবে সমস্যায় পড়তে পারে, আপনারা জানেন না আমাদের মস্তিষ্ক সীমিত, তিনি অসীম। অতএব যখন আমি এটা, তখন সেটা আমার হাত থেকে চলে গেল আর আমি জানি না যে সেটা কোথায় গেল, কেবল উধাও হয়ে গেল। কেন, যদি একজন ব্যক্তি আত্মিক বিষয় সম্বন্ধে খুব বেশি না বুঝতে পারে, আপনি সেরকম ভাবে পাগল হয়ে যাবেন, আপনি সেখানে দাঁড়িয়ে থাকবেন আর আশ্চর্য হবেন যে কি হলো। আর তিনি বললেন এই দর্শন তোমার অন্তিম সময়ের বিষয়ে নয়, এটা তোমার পরিচর্যা কার্যের বিষয়ে। এই তলোয়ার হলো বাক্য, সপ্তমুদ্রা খোলা হবে, সেই রহস্য। আর তারপর তার 2 সপ্তাহ পরে অথবা 2 মাস পরে আমি আমার একদল বন্ধুদের সাথে পাহাড়ের উপর ছিলাম যখন এটা ঘটিত হয়েছিল। 7 জন স্বর্গদূত স্বর্গ হতে দ্রুত নেমে আসলেন। এই ঘটনাটি আমি এত পরিষ্কার ভাবে দেখলাম যত পরিষ্কার ভাবে আমি আপনাদের এখানে দাঁড়িয়ে থাকতে আজ দেখছি। পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে পড়ছিল আর লোকেরা যারা সেখানে দাঁড়িয়েছিল তারা চিৎকার করছিল এবং পালাচ্ছিল, আপনারা জানেন, আর ধুলো সব দিকে উড়ছিল। আর যখন এটা হলো তিনি বললেন নিজের ঘরে ফিরে যাও, এখন এরকম হবে যে প্রত্যেক স্বর্গদূত সপ্তমুদ্রার মধ্যে এক এক মুদ্রা হবে। এই কথাটি টেপের মধ্যে আছে, সেই পুস্তক খুব শীঘ্রই আসবে। এখন এরকম ভাবে সেটাকে ব্যাকরণের অনুসারে করা হচ্ছে। যেমন আপনারা জানেন যে আমার ব্যাকরণ খুব ভালো নয়, আর লোকেরা আপনাদের সেই রকমের লোক হতে হবে যারা আমায় প্রেম করেন আর এই বিষয়টি জানেন যে আমার ব্যাকরণ কিভাবে বুঝতে হবে। কিন্তু কিছু ধর্মতত্ত্ববিদ সেটাকে আমার জন্য ব্যাকরণে অনুসারে করেছেন আর সেটার মধ্যে থেকে ওই সব বার করেছেন। আচ্ছা হয়তো আমি সেখানে ভুল শব্দ বলে ফেলেছি, আমি এটা জানি না, আমি তাই এখনই কোনো একজনকে হাসতে শুনলাম। অতএব আমার অনুমান এই যে ব্যাকরণ অনুসারে করা হয়তো ঠিক শব্দ ছিল না। কিন্তু ডাচ ব্যক্তির মতো আপনার এই বিষয়টির উপর মনোযোগ দিন যে আমার বলার অর্থটা কি, যা আমি বাস্তবে বলতে চাই। আর আমার বলা হয়েছে যে কার্যক্রম সমাপ্ত হতে আর কেবল 3 মিনিট বাকি আছে। এখন আপনারা প্রিয় লোকেরা যারা বাইরে রেডিও হতে শুনছেন আর আপনারা যারা সভায় অসুস্থ এবং আবশ্যকতায় আছেন, আপনারা কি কেবল আপনাদের হাত পরস্পরের ওপর রাখবেন যখন অসুস্থদের জন্য প্রার্থনা করবার এই বাক্য আমাদের কাছে আছে। এখন যিশু নিজ মণ্ডলীকে দেওয়া অন্তিম কার্যভারে বলেছিলেন বিশ্বাসীদের মধ্যে এই চিহ্নগুলি পাওয়া যাবে, তারা যারা বিশ্বাস করে, যদি তারা রোগীদের উপর হাত রাখে তবে রোগীরা সুস্থ হয়ে যাবে। প্রিয় স্বর্গীয় পিতা, আমরা আজ শিশুদের ন্যায় আমরা সেই বাক্য পালন করছি যা আপনি বলেছেন। আমরা এই দিন নিবেদনগুলোর উপর হাত রাখছি যেগুলো টেলিফোন দ্বারা এসছে। আপনি তাদেরকে সেখানে বাইরে দেখছেন যে তারা কোনো বিষয়ে আবশ্যকতায় আছে আর তাদের কি অসুবিধা আছে। আপনি এখানে তাদেরকে দেখছেন যারা আবশ্যকতায় এবং কষ্টের মধ্যে আছে। প্রিয় ঈশ্বর, আমরা তাদেরকে আপনার কাছে সমর্পণ করছি আপনার বাক্যে এই বিশ্বাসের সাথে, যেরকম আপনি বলেছিলেন বিশ্বাসীদের মধ্যে এই চিহ্নগুলি পাওয়া যাবে, যদি তারা অসুস্থদের উপর হাত রাখে তবে তারা সুস্থ হয়ে যাবে। ঈশ্বর এটা প্রভু যীশু খ্রিস্টের নামে প্রদান করুন, আমেন। ভাই সেকারিয়ান, ধন্যবাদ প্রসানের ফিরে আসা। নিশ্চয়ই এটা সৌভাগ্য রেডিও থেকে যারা শুনছেন সেই সমস্ত মিত্রদের সাথে কথা বলা এবং যারা এখানে উপস্থিত আছেন তাদের সাথে বার্তালাপ করা নিশ্চয়ই এক মহান সৌভাগ্য। আর আমরা নিশ্চয়ই এই আমন্ত্রণ আপনাদের দিকে বাড়াচ্ছি যে আপনারা কাল দুপুরে প্রার্থনার জন্য এম্বাসি হোটেলে আসুন। আর শুধু এতটাই নয়, কিন্তু আপনাদের সঙ্গে সেই সমস্ত লোকদেরও আনবেন যারা পাপি এবং তারা যারা বিশ্বাসে পিছিয়ে পড়েছে। যদি আমরা কেবল রোগীদের জন্য প্রার্থনা করি আর আমরা ঈশ্বরকে নিরন্তর আশ্চর্য কর্ম করতে দেখি, কিন্তু এটা তো গৌণ ব্যাপার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল ঈশ্বরের আত্মায় পরিপূর্ণ হয়ে উদ্ধার পাওয়া, যার বিষয়ে আমি এখানে কিছু সময়ের মধ্যে বলতে চলছি। আর পর্যাপ্ত আত্মার বিষয়ে যে কিভাবে আমাদের পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে হবে, আর ঐশ্বরিক আরোগ্যকরণ সর্বদা লোকদের মনোযোগ আকর্ষিত করে আর তাদেরকে ঈশ্বরের উপস্থিতিতে নিয়ে আসে। যখন ঈশ্বর কোন কিছু করেন যা তারা জানে যে অসাধারণ, আচ্ছা এটা বোঝা যায় না, আমরা যান্ত্রিক ভাবে এটা দেখতে পারি না যে এটা কিভাবে করা যায়, ঈশ্বর সেগুলোকে নিজের মহান প্রক্রিয়ায় করেন, তখন সেটা লোকেদের মনোযোগকে আকর্ষিত করে যে তারা এই ব্যাপারটি জেনে যায় যে কোথাও শক্তি আছে, যে তিনি কিছু করতে পারেন যা মানুষের জ্ঞানের ঊর্ধ্বে, আর সেই ব্যাপারটি তাদেরকে ঈশ্বরের মেষের প্রতি দৃষ্টিপাত করায়। আর সর্বদা ঐশ্বরিক আরোগ্যকরণ আমায় বলা হয়েছে, আর আমি স্বয়ং বিশ্বাস করি যে আমাদের প্রভুর পরিচর্যার কার্যের প্রায় শতকরা 60 অথবা হয়তো 70 ভাগ ঐশ্বরিক আরোগ্যকরণ ছিল, আর তিনি তা লোকদের আকর্ষিত করার জন্য করেছিলেন। যখন তারা সেখানে ছিল তিনি বলেছিলেন, যতক্ষণ তোমরা এটা বিশ্বাস না করো যে আমি তিনি, তবে তোমরা আপনাদের পাপে বিনষ্ট হয়ে যাবে। এখন ঐশ্বরিক আরোগ্যকরণ একটা বড় আকর্ষণ করবার মাধ্যম যেন লোকেরা প্রভু যীশুর প্রতি দৃষ্টিপাত করতে পারে। আর ডক্টর এফ এফ বোসওয়ার্থ, যিনি আপনাদের মধ্যে অনেকেরই মিত্র ছিলেন আর আপনারা উনাকে জানতেন, যখন আমি একজন তরুণ সেবক ছিলাম তখন উনার পরিচর্যার কার্য আমার জন্য অনেক অর্থপূর্ণ ছিল। আমি আমার পরিচর্যা কার্য শুরু করলাম আর আমি ভাই বোসওয়ার্থকে পেয়ে গেলাম। তিনি বলতেন ঐশ্বরিক আরোগ্যকরণ এটা এক অপরিপক্ক ছোট বিবৃতি। তিনি বলতেন ঐশ্বরিক আরোগ্যকরণ তো মাছ ধরবার কাঁটায় লেগে থাকা সেই প্রলোভন। বলতেন আপনি মাছকে কখনো কাঁটা দেখান না, আপনি তাকে সেটার মধ্যে লেগে থাকা লোভনীয় ভোজন দেখান, আর তারপর সে সেই কাঁটার দিকে আসে আর কাঁটাতে ফেঁসে যায়। অতএব এটাই আমরা করবার চেষ্টা করি, সেটাই আমাদের আমাদের উদ্দেশ্য হলো লোকদেরকে প্রভু যীশুর খ্রিস্টের কাছে পৌঁছে দেওয়া, আর তিনি কাল আজ আর অনন্তকাল যে সেই আছেন। অতএব যদি তিনি বিগত দিনগুলোতে আরোগ্যকারী ছিলেন, তিনি আজও আরোগ্যকারী আছেন। এর পূর্বে যে আমি রেডিও হতে যেসব অসুস্থ লোকেরা শুনেছেন তাদের জন্য প্রার্থনা করি, এক ব্যক্তিগত সাক্ষ্য আছে। এটা কিছুদিন পূর্বে হয়েছিল যে আমি একটি পাহাড়ের উপর বসেছিলাম যখন এই মহান ঘটনাটি 15 অথবা 20 জন ভাইয়ের সামনে ঘটেছিল, যেখানে ঈশ্বরের দূত নিচে নেমে এসেছিল আর একটা আলো ধূমকেতুর মতো উড়ে উড়ে পাহাড়ের উপর দিয়ে হয়ে এলো, আর পাথরগুলো 200 ফিট বা তারও চেয়ে বেশি দূর পর্যন্ত ভূমির ওপারে গাছগুলোর উপরের অংশগুলোকে কাটতে কাটতে উড়ে গেল, আর আমি ঠিক তার নিচে দাঁড়িয়েছিলাম। এটা ঘটিত হওয়ার কিছু সময় পূর্বে আমি বলে দিয়েছিলাম যে সেটা সেখানে হবে, আর কি ঘটিত হবে স্পষ্ট কথা হলো এই যে এটা একদিন পূর্বেই বলে দেওয়া হয়েছিল। আর সব লোকেরা ট্রাকের নিচে পালাচ্ছিল আর তারা সেটাকে থেকে দূরে পালানোর চেষ্টা করছিল, তারা জানতো না যে কি ঘটিত হয়েছে। আর উনি বললেন যে এরপরে কি ঘটিত হবে, সেই নির্দিষ্ট পাথরে বসে ঠিক যেখানে তিনি প্রকাশিত হয়েছিলেন। আমার সাথে এক মিত্র ছিল যিনি আমাদের সাথে ছিলেন, যিনি মিনসেটা থেকে এসেছিলেন, উনার লোকেরা আজ সকালে এখানে উপস্থিত আছেন আর আমি নিশ্চিত নই, কিন্তু তিনি এই হোটেলের অন্য কোন তলায় আছেন। তিনি ডোনোভান রেডস ছিলেন, যিনি একজন ভালো যুবক ছেলে, তিনি এক লুথরেন ছিলেন যিনি নিজের জীবন খ্রিস্টকে দিয়েছেন আর আত্মায় পরিপূর্ণ হয়ে গিয়েছিলেন। খুবই নম্র জার্মানের ছেলে ছিলেন, প্রায় 30 বছর বয়স্ক, আর উনার পরিবারে 2 অথবা 3টি ছোট বাচ্চা ছিল। উনি টাকশনে এসেছিলেন আর আমার প্রতিবেশী রূপে থাকতে লাগলেন, যেখানে 300 অথবা 400 লোক সেখানে প্রতিবেশী থাকবার জন্য এসেছিলেন। অতএব তিনি আর আমি খুবই আনন্দিত যে আমি এরকম প্রতিবেশী পেয়েছি। উনারা আমার পিছন পিছন পশ্চিমে আফ্রিকা এবং তার চারিদিকে সব জায়গায় গিয়েছিলেন যেন আমার কাছে থাকতে পারেন আর দেখতে পারেন, আমার সাথে থাকতে পারেন আর ঈশ্বরের আনন্দকে অনুভব করতে পারেন। উনি এতটা অধিক নম্র ব্যক্তি ছিলেন যে আমি তার প্রতি অতটা মনোযোগ দেইনি, কারণ লোকেরা যাদেরকে আমি জানি আর যারা আমার সঙ্গে থাকেন তারা আমার ভাই এবং বোনের মতো। আমি তাদের দেখি আর যদি এটা অনুভব করি যে তারা সীমা হতে বাইরে চলে যাচ্ছে, তখন আমি তাদেরকে বাইরে এক স্থানে নিয়ে যাই আর তাদের সঙ্গে কথাবার্তা বলি, কারণ আমি তাদের প্রেম করি, আমরা মহিমায় একসঙ্গে থাকতে চাই। আর কখনো কখনো সভার মধ্যে যদি আপনারা মনে করেন যে আমি আপনাদের সঙ্গে কঠোরভাবে কথা বলেছি, এরকম না যে আমি আপনাদের প্রেম করি না, কিন্তু এটা আমার হৃদয় হতে আসে, কারণ আমি এটা তো কেবল একটাই পদ্ধতিতে হওয়া উচিত। ঈশ্বরকে সেবা করার কেবল একটাই পদ্ধতি আছে, আর সেটা হলো আমাদের ওনারই পদ্ধতিতে থাকতে হবে। এটা কোনো ব্যাপার না যে আমাদের বিচার কি বলে, ওনার পদ্ধতি। আর আমি ডনোভানের প্রতি নজর দিলাম, তার ডান দিকে কানের অগ্রভাগে তার কানের চেয়ে হয়তো তিন গুণ বড় আকারে খুলে গিয়েছিল, আর সেটা লাল দেখাচ্ছিল। আচ্ছা, এখন আমি ভাবছিলাম যে তিনি মরুভূমিতে কিছু দিন পর্যন্ত ছিলেন বলে হয়তো তার কানে মনসা জাতির কিছু লেগে গিয়েছিল, কিন্তু যখন আমি তার হাত ধরলাম তখন আমি বুঝতে পারলাম যে সেটা ক্যান্সার ছিল। অতএব আমি ডনোভানকে বললাম, ডনোভান তোমার কি, এটা তোমার কানে কতদিন ধরে আছে? কেবল এরকম ভাবে এই কথাটি তার মুখ দিয়ে বলবার জন্য, যেমন কি আমি এই কথাটা জানি না। আমি বললাম, ডনোভান এটা সেখানে কতদিন ধরে আছে? তিনি বললেন, ভাই ব্রানাম প্রায় ছ মাস ধরে। আমি বললাম, তুমি আমাকে বলনি কেন? তিনি বললেন, ও আমি আপনাকে আপনার কাজে এত ব্যস্ত থাকতে দেখেছিলাম, বললেন আমি আপনাকে আর বলিনি, বললেন আমি শুধু ভেবেছিলাম যে হয়তো কখনো প্রভু আপনাকে বলে দেবেন। অথবা আমি বললাম, তুমি কি বুঝতে পারছো যে এটা তোমার কি হয়েছে? তিনি বললেন, আমার এর ভালোই আভাস আছে। আমি বললাম, এটা একদম ঠিক। আর পরদিন সকালে এর চেয়ে আর অধিক কিছু না, সেই ছেলেটিকে হাত দিয়ে ধরলাম। পরদিন সকালে তার কানের উপর একটা চিহ্ন পর্যন্ত ছিল না, সেটা সম্পূর্ণরূপে চলে গিয়েছিল। অতএব অনেকবার আমরা জোর করি, এটা আর ওটা করবার চেষ্টা করি। দেখুন, এটা বলা হয়েছে এই সমস্ত চিহ্ন বিশ্বাসীদের মধ্যে পাওয়া যাবে। এটা এরকম বলেনি যদি তারা অসুস্থদের জন্য প্রার্থনা করে, যদি তারা অসুস্থদের উপর হাত রাখে তাহলে তারা সুস্থ হয়ে যাবে। আমাদের স্বয়ং বিশ্বাস হওয়া উচিত যে আমরা কি করছি। ঠিক আছে, অতএব ডনোভান হয়তো এখানে আছে, আপনারা তার সাথে সাক্ষাৎ করবেন, সে ওখানে হবে, সে কোনো অন্য তলায় এই প্রাতে এখানে আছে, আপনারা তার সাথে সাক্ষাৎ করবেন আর এই সাক্ষ্যটি সে জেনে যাবে। আমি আর অধিক কি বলতে পারি? আমি বিশ্বাস করি যে লুক অথবা জোহানের মধ্যে কোনো একটাই বলা হয়েছে যে জগৎ তার নিজের মধ্যে ধরতে পারে না। অন্তিম দিনে তিনি লোকদের মধ্যে যে সমস্ত কার্য করছেন, যদি সেগুলো পুস্তকে লেখা যায় তবে এই জগতেও তা ধরে না। কিভাবে অসুস্থরা সুস্থ হয়েছে, হাজার হাজার মদ্যপায়ীরা উদ্ধার পেয়েছে, আর বিভিন্ন প্রকার রোগ এবং অসুবিধা হতে মুক্তি পেয়েছে। এখন আপনারা যারা রেডিও দ্বারা শুনছেন আর ওনারা যারা এখানে আছেন, আমি এখন এখানে অনেকগুলো নিবেদন যা টেলিফোন থেকে এই সকালে এসছে সেগুলো নিয়ে ধরে আছি। যখন থেকে আমরা এখানে আসছি তখন থেকে ফোন অনবরত বেজেই চলছে, তাই আমরা আমাদের এখানে আসার পর 196টা নিবেদন এখনো পর্যন্ত টেলিফোন হতে এই প্রাতে এসেছে। অতএব আসুন প্রত্যেকজন এখন প্রার্থনায় যাই, আপনারা যেখানেই থাকুন পরস্পর পরস্পরের উপর হাত রাখুন, যদি আপনারা বিশ্বাসী হয়ে থাকেন, যদি না তবে কোনো বস্তুর উপর অথবা বাইবেলের উপর হাত রাখুন যখন আমরা এখানে আর ওখানে প্রার্থনা করছি। প্রিয় স্বর্গীয় পিতা, ডনোভান বিটসের ছোট সাক্ষ্যটি সেই হাজার হাজার সাক্ষ্যের মধ্যে একটি। প্রভু, আপনি আপনার দয়ায় আমার এই প্রার্থনা, এই যে আপনি এখানে এবং যারা রেডিও হতে শুনছেন, উভয়ের হৃদয় গভীরে দৃষ্টিপাত করুন আর হতে দিন যেন তারা প্রত্যেকে সুস্থ হয়ে যায়, হতে দিন যেন শয়তান ওনাদেরকে ছেড়ে চলে যায় আর ওনারা ওনাদের অসুবিধা হতে মুক্তি পান। পিতা, এটা প্রদান করুন, আমরা এটা আপনার পুত্র যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। ঈশ্বর আপনাদের আপনার ধন্যবাদ হোক। আচ্ছা, এই প্রাতে এখানে উপরে এটা আমার জন্য তিনবার হয়ে গেল, ও আমার ঈশ্বর। আর আপনারা জানেন যে এখনই এটা বলা হয়েছিল যে আমাদেরকে এই জায়গাটা 12 অথবা 14 মিনিটের মধ্যে বা কিছু এত মিনিটের মধ্যে খালি করে দিতে হবে। আর কর্তৃপক্ষগণ যারা সেখানে কোন অন্য তলায় আছেন বলেছেন যে তারা খাদ্য পরিবেশন করতে পারেন না, আমাদের খাদ্য একটু বেশি হয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের রন্ধনের অনেকগুলি পদ আছে, অতএব আমরা খুবই আনন্দিত যে আমাদের এই প্রাতে এই উত্তম লোকদের দলের সাথে, যেরকম কি আমি একে বলবো, মহান আত্মিক সুখাদ্য ভোজনের পর্ব হয়েছে। আমি এটা উল্লেখ করতে চাই যে আমরা কাল বিকাল বেলায় এম্বাসিতে সভা হবে, এখন আমরা সেখানে পীড়িতদের জন্য প্রার্থনা করব আর ঈশ্বরের কাছে প্রত্যাশা করব যেন তিনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এখন আমি এই সভাকে সফল করার জন্য সেই সমস্ত কিছু যা আমরা করতে পারি, নিজের ভাগ অর্থাৎ নিজের পরিচর্যা কার্য এতে লাগাতে এসেছি। এই সাফল্য নয় যে এটা আমাদের সভা, কিন্তু লোকেদের যীশু খ্রিস্টকে পাওয়ার সফলতা, এটাই হলো সফলতা। যেরকম এই সভা হোক, এটা কোনো ব্যাপার না যে আমরা ঈশ্বরের কতটা স্তুতি করি, কত মহান কার্য আমরা তাকে করতে দেখি, কতবার তিনি আমাদের সাথে আত্মায় কথা বলেন, আর এই সমস্ত কিছু দেখি। যতক্ষণ কিছু প্রাপ্ত করা না যায়, কিছু প্রাণ রাজ্যে প্রবেশ করানো না যায়। আর ভাই শেখারিয়ান, এখনই এই দিনগুলো সম্বন্ধে যাতে আমরা বাস করছি, এক বাস্তবিক কথা বলছেন, এই সম্বন্ধে উনার কি বিচার? আমি প্রকৃত ভাবে আমার পুরো হৃদয় দিয়ে বিশ্বাস করি যে আমরা কেবল সময়ের অন্তে বাস করছি, ঠিক সন্ধ্যার ছায়ায় বাস করছি। সূর্য অনেক দূরে এগিয়ে গিয়েছে, আর এখন আমরা সেই সমস্ত বিষয়গুলো যেভাবে সেগুলো আজকে আছে ঘটিত হতে দেখি। কেন এটা বলা খুবই কঠিন যে পরবর্তী প্রজন্ম কি নিয়ে আসবে। কিছুদিন পূর্বে, আসুন আমি আপনাদের কিছু ভেতরের কথা বলি, তারা অ্যারিজোনাতে যেখানে আমি থাকি স্কুলগুলোর এক বিশ্লেষণ করছিল। তারা বাচ্চাদের এক মস্তিষ্কের পরীক্ষা নিয়েছিল। বাচ্চারা এই ব্যাপারটির সাথে পরিচিত ছিল না। আর অনুমান করুন যে কি হয়েছিল, হাই স্কুল আর ব্যাকরণ স্কুলগুলো মিলিয়ে শতকরা 80% বাচ্চার মধ্যে মানসিক অভাব পাওয়া গিয়েছিল। তাদের মধ্যে শতকরা 70% বাচ্চা টেলিভিশন দেখত। সেই মন্দ বিষয়গুলোকে দেখুন, তারা আমাদের কিভাবে ফাঁকি দিচ্ছে, আর আমরা না, আপনারা আশ্চর্য হন যে এগুলো কেন হয়। আপনারা ঈশ্বরের আওয়াজকে ওগুলোর বিরুদ্ধে চিৎকার করতে শুনতে পারেন, আর তবুও আমরা নিজেদেরকে ওগুলোর মধ্যে লেগে থাকতে দেখি। আসুন আমি আপনাদেরকে একটা এমন বিষয় বলি যা অত্যন্ত তীব্র। দেখুন, তারা সকলে যারা আমায় হে প্রভু বলে ডাকে ভেতরে প্রবেশ করবে না, কিন্তু সেই যে আমার পিতার ইচ্ছা পালন করে, তার ইচ্ছাই হলো তার বাক্য। আমরা অনেকে ধার্মিক হতে পারি, আমাদের এই সভাগুলোতে চিৎকার আর লাফানোতে অনেক ভালো সময় ব্যতীত হতে পারে, যা আমি সমালোচক হতে চাই না, কিন্তু ঈশ্বরের প্রতি আমার এক কর্তব্য আছে, আর সেই কর্তব্য হলো এই যে আমি সত্যনিষ্ঠ হইয়া থাকি আর সেটাই বলি যা তিনি আমায় বলবার জন্য বলেন। আর আমি ক্যালিফোর্নিয়ার এই যাজক সভার প্রতি নিশ্চিত রূপে কৃতজ্ঞ যে উনারা আমার এই ধারণার সাথে সাথ দিয়েছেন। যদি আমি আমার ধারণাকে না বলি, তবে আমি একজন কপটি হব, আর তখন আমি আপনাদের প্রতি এমনকি বিশ্বস্ততাও হব না। আর যদি আমি আপনাদের প্রতি বিশ্বস্ত না হই, তবে আমি ঈশ্বরের প্রতি কিভাবে বিশ্বস্ত থাকবো, কারণ আমি তো আপনাদেরকে দেখি আর আপনাদের সাথে কথা বলি। আমরা ঈশ্বরের প্রতিও সেই রূপ আচরণ করি, কিন্তু আমাদের পরস্পরের প্রতি বাস্তবিকই বিশ্বস্ত এবং সত্যনিষ্ঠ হয়ে থাকতে হবে। আমরা নিশ্চিত রূপে এক ভয়ঙ্কর যুগে বাস করছি। আর আপনারা কি কখনো থামাতে, আমাকে কেবল একটা ছোট বিশ্লেষণ দিতে দিন। তারা প্রত্যেককে যারা আমায় হে প্রভু বলে ডাকে ভিতরে প্রবেশ করবে না, কিন্তু সেই যে আমার পিতার ইচ্ছা পালন করে। যীশু যখন তিনি এই পৃথিবীর উপর ছিলেন, বলেছিলেন মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না, কিন্তু প্রত্যেক বাক্য দ্বারাই জীবিত থাকবে। প্রত্যেক বাক্য, এরকম না যে কেবল একটা এখানে আর একটা ওখানে, একটা বাক্য দ্বারা না, কিন্তু প্রত্যেক বাক্য দ্বারা। ঈশ্বর কর্তৃক দত্ত একটাই বাক্যকে অবিশ্বাস করা হয়েছিল, যার দ্বারা মৃত্যু দুঃখ উৎপন্ন হলো, আর প্রত্যেক রোগ আর হৃদয়ের ভগ্নতা, এগুলোর সব ঈশ্বরের বাক্যের, ঈশ্বরের একটা বাক্য ফসকে যাওয়ার জন্য হয়েছে, একটি বাক্য ফসকে যাওয়ার জন্য, অবিশ্বাস করার জন্য। নিশ্চয় যদি তা মানব জাতির জন্য মৃত্যু নিয়ে আসে, কিন্তু তিনি বলেছিলেন যে এটা ঘটিত হবে। শয়তান বলেছিল নিশ্চয়ই এরকম হবে না, কিন্তু এরকমই হয়েছিল। অতএব আমাদের ঈশ্বরের প্রত্যেক বাক্যকে ধরে রাখতে হবে। আর যদি মানুষ আর সমস্ত কষ্ট আর সেই সমস্ত কিছু যা মানব জাতির সাথে হয়েছে একটা বাক্যকে অবিশ্বাস করায় বা একটা বাক্যের ভুল অর্থ বের করার ফলে হয়েছে, তবে আমরাও যদি একটা বাক্যে ফসকে যাই, তবে কিভাবে বাঁচতে পারবো? যদি এই বিষয়টির জন্য এত বড় মূল্য দিতে হলো, এমনকি এতটা পর্যন্ত যে তার পুত্রকে নিজের জীবন দিতে হলো, অনেকে আহত বটে, অল্পই কিন্তু মনোনীত, অনেকে আহত বটে, অল্পই কিন্তু মনোনীত। আমি এর থেকে পাঠ নিতে পারছি না, কারণ আমাদের কাছে সময় নেই, কিন্তু আপনাদের কাছে কেবল কিছু দিতে চাই। আসুন আমরা এই বিষয়ে চিন্তা করি। আমি একদিন ভাই শেখারিনের সাথে গিয়েছিলাম, যেখানে তারা গরু এবং ষাঁড়ের সংকরায়ন করছিল। ভাই শেখারিয়ান যেখানে আমাকে নিয়ে গিয়েছিলেন, সেখানে আমি একটা গবেষণাগার দেখেছিলাম, আর তারা ষাঁড়ের শুক্রাণুগুলোর মধ্যে একটা ছোট্ট যন্ত্র বা একটি নল ডুবিয়ে দিল, আর সেই শুক্রাণুগুলো কিছুটা তুলে নিল এবং সেটাকে একটা কাচের নিচে রেখে দিল, যেখানে সেগুলোর আকার 100 গুণেরও বেশি হয়ে গেল। আর সেই শুক্রাণুর মধ্যে ছোট জীবাণুগুলো লাফাচ্ছিল, যেরকম কি আমরা জানি যে শুক্রাণুর নর হতে আসে এবং ডিম্বাণু নারী হতে আসে। আর আমি সেখানে রসায়নবিদকে জিজ্ঞাসা করলাম, এরকম কি আছে যে এই জীবাণুগুলো এরকম ভাবে লাফাচ্ছে? তিনি বললেন, সেখানে ছোট ছোট গরু এবং ষাঁড় আছে, বুঝলেন? আর আমি বললাম, ওই ছোট একটা ফোঁটায়? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, তবে তো ওই পুরো শুক্রাণুর মধ্যে 10 লাখ হবে? তিনি বললেন, হ্যাঁ, বুঝলেন। আর আমি আরো কাছ থেকে দেখলাম, এখন যখন এই মহান ব্যাপার হয়, তখন একটা ডিম্বাণু সেই 10 লাখ জীবাণুর মধ্যে কেবল একটি প্রতীক্ষা করতে থাকে, আর কেউ এটা বলতে পারেন না যে সেটা কোন জীবাণুর হবে অথবা কোন ডিম্বাণু হবে। যদি আপনারা স্বাভাবিক জন্ম দেখেন, এটা রহস্য হতেও বড়, একটা কুমারী রূপ জন্ম নেয়, জন্ম নেওয়ার ভেদ হতেও বড়, কারণ শুক্রাণুর গুলোর মধ্যে সেখানে জীবিত থাকার জন্য একটা পূর্ব হতে মনোনীত থাকে, আর বাকি সবগুলোর মৃত্যু হয়ে যায়। আর এরকম নয় যে প্রথমটিরই সাক্ষাৎ করে, এটা তো সেই প্রথমটির হয় যেটা ডিম্বাণুর সাথে মিলিত হয়। হতে পারে সেই ডিম্বাণু শুক্রাণুর গুলোর পিছনের অংশ হতে বার হলো, অথবা শুক্রাণুর গুলো মধ্যভাগের অংশ হতে বার হলো। জীবাণু এরকম করতে পারে, ডিম্বাণুও। জীবাণু ডিম্বাণুর কাছে সাঁতরে যায় এবং ছোট্ট পুচ্ছ বা লেসটি সরে যায়, আর সেখানে মেরুদণ্ড তৈরি হতে শুরু করে। সেখানে 10 লাখের মধ্যে কেবল একটি থাকে যেটা সেখানে পর্যন্ত পৌঁছায়, কেবল এক। আর মানুষের জন্য এই ব্যাপারটির এক অজানা শক্তি দ্বারা নির্ধারিত হয়। তবুও আপনারা প্রত্যেকজন একই প্রকারের, সেই প্রত্যেক জীবাণুগুলো ঠিক এক প্রকারের হয়ে থাকে। যে ব্যাপারটি পশুদের সাথে হয়, আবার সেই ব্যাপারটি মানুষদের ক্ষেত্রেও ঘটে। এটা নির্ধারিত হয় যে সে একটা ছেলে হবে না একটা মেয়ে, ফর্সা না কালো অথবা কিছু আর, এটা ঈশ্বর দ্বারা নির্ধারিত করা হয়। তারা সমস্ত প্রাকৃতিক দিক দিয়ে তো এক সমান লাগে, কিন্তু সেখানে একটাই থাকে যাকে জীবনের জন্য মনোনীত করা হয়, 10 লক্ষের মধ্যে এক। তবুও সেগুলো সব এক প্রকারের হয়ে থাকে। যখন ইসরায়েলরা মিশর ছাড়ল, তখন প্রায় 20 লক্ষ লোক একসাথে সেই সময় মিশর ছেড়েছিল। প্রত্যেকেই ভবিষ্যৎবক্তার সুসমাচার শুনেছিল, প্রত্যেকেই আগুনের স্তম্ভ দেখেছিল, প্রত্যেকেরই বাপ্তিস্মা মসির দ্বারা লাল সাগর হয়েছিল। যখন মসি আত্মায় গান করছিল, তখন প্রত্যেকেই আত্মায় চিৎকার করছিল, মিরিয়মের সাথে মৃদঙ্গ বাজিয়েছিল আর সমুদ্রের পানি লাফিয়েছিল। তারা প্রত্যেকে সেই আত্মিক শৈল হতে পান করেছিল, তারা প্রত্যেকেই প্রত্যেক রাতে তাজা মান্ন খেয়েছিল, তাদের মধ্যে প্রত্যেকেই এরকম করছিল, কিন্তু সেখানে দুজনেই ভূমিতে প্রবেশ করতে পেরেছিল 10 লক্ষের মধ্যে এক। পরীক্ষাটি কি ছিল? তারা সকলে একই শৈল হইতে পান করেছিল, তারা সকলে একই আত্মিক মান্না খেয়েছিল, যেমন আমরা এই সকালে খাচ্ছি, কিন্তু বাক্যের পরীক্ষায় তাদেরকে প্রমাণিত করে দিল। যখন কাদেশ বার্নিয়ার সময় এলো, যখন তারা প্রতিজ্ঞার দেশে যাওয়ার জন্য তৈরি হলো, আর তারা সেখানে ততক্ষণ যেতে পারল না যতক্ষণ তারা বাক্য দ্বারা পরীক্ষিত না হলো। আর অন্য সকল দোষ ব্যক্তি ফিরে আসলো আর বলল, আমরা এটা করতে পারবো না, লোকেরা মত আমরা তাদের সামনে পঙ্গপালের মতো, তাদের শহরে বড় বড় প্রাচীর আছে, বিরোধী দল খুবই বড়। কিন্তু জিউস ও কালেব লোকদেরকে শান্ত করলো, তারা বলল, আমরা এটা অধিকারে করবার চেয়ে অধিক সমর্থ, কেন প্রতিজ্ঞার দেশে অগ্রসর হওয়ার পূর্বে ঈশ্বর বলেছেন, আমি সেই দেশ তোমাদের দিয়ে দিয়েছি, আমি এটা তোমাদের দিয়ে দিয়েছি, এটা তোমাদের। কিন্তু সেখানে প্রত্যেক 10 লক্ষের মধ্যে কেবল একজনই ছিল। আজ পৃথিবীতে প্রায় 50 কোটি তথা কথিত খ্রিস্টান আছে, আর প্রত্যেক দিন একটা প্রজন্মের অন্ত হয়। আর এখন কি হবে যদি আজকে নীত হওয়া র্যাপচার হয়ে যায় এবং 500 জন লোক সমস্ত পৃথিবী হতে স্বর্গে নীত হয়ে যায়? আপনারা তাদের সম্বন্ধে কখনো জানতে পারবেন না বা খবরের কাগজেও পড়বেন না যে তারা চলে গিয়েছে। আর প্রভুর আগমন হলো এক গুপ্ত আগমন, তিনি আসবেন এবং চোরের মতো নিয়ে যাবেন। এটা এতটাই কম সংখ্যায় হবে যে ঠিক যেরকম সেই দিনগুলিতে হয়েছিল যখন শিষ্যরা যীশুকে জিজ্ঞাসা করেছিল, তবে অধ্যাপকেরা কেন বলেন যে প্রথমে এলিয়ার আগমন হওয়া আবশ্যক? তিনি বললেন, এলিয়ে এসে গিয়েছে আর তোমরা তাকে চেননি। আপনারা কি কখনো চিন্তা করেছেন যে লোকেরা কি করছিল? তারা এটা প্রতিনিয়ত বিশ্বাস করে গেল যে এলিয়ে আসছে, আর তিনি ঠিক তাদের মধ্যে ছিলেন, আর তারা সেটা জানত না। অতএব এইরকমই মনুষ্যপুত্রের আগমনের সময় হবে, তারা তার সাথে ঠিক সেরকমই করবে। ঈশ্বরের আত্মা এখানে আছে। আচ্ছা, আমরা তার সঙ্গে কি করতে চলেছি? আমরা কি মান্না খেতে যাচ্ছি আর ওইসব করতে যাচ্ছি আর প্রতিনিয়ত উপরে বৃদ্ধি প্রাপ্ত হতে থাকবো না? আপনারা কি কখনো একটা বীজের উপর নজর দিয়েছেন? যেরকম আদরণীয় পিটস কিছুক্ষণ আগে বলেছিলেন, আর কিভাবে একটা বীজ মাটিতে যায়, মাটিতে অনেক বীজ থাকে। যখন ঈশ্বর সেই আলোর সাথে জলের উপর অবস্থিতি করছিলেন আর আলো বেরিয়ে আসলো, ঈশ্বরের প্রথম উপস্থিতি যা কথিত আলো ছিল, ঈশ্বরের বাক্য দ্বারা আসলো। আর কেবলমাত্র ঈশ্বরের বাক্যই এক এমন বস্তু যা এখনো আলোকে নিয়ে যায়, নিয়ে আসে। আর যখন জল ফিরে গেল, বীজ প্রথম হতেই পৃথিবীতে ছিল, আর আলো কেবল বীজগুলোর উপরে নিয়ে এলো যার মধ্যে জীবনের অঙ্কুর ছিল, সেগুলোর বাইরে চলে আসলো। ঈশ্বর তার সৃষ্টিকে তৈরি করেছিলেন। আর এখন ঈশ্বরের ঈশ্বরের সকালে আলো আরো একটি আলো পৃথিবীকে আঘাত করলো, যখন পবিত্র আত্মা দেওয়া হয়েছিল। আর সেটা এই জন্য দেওয়া হয়েছিল যেন ঈশ্বরের সেই বীজগুলোকে আলো দেয়, যাদেরকে ঈশ্বর নিজ পূর্ব জ্ঞান দ্বারা জানতেন যে তারা এই পৃথিবীর উপরে থাকবেন। ঠিক যেমন তিনি প্রথম প্রাকৃতিক বীজকে জানতেন, তেমনি তিনি জানেন আত্মিক বীজ কোথায় আছে। যখন ঈশ্বর প্রথমে পৃথিবীকে অস্তিত্বে নিয়ে আসলেন, তখন আপনাদের শরীর ঠিক এখানে পৃথিবীর উপর পড়েছিল। আমরা পৃথিবীর একটা ভাগ, আমরা সেখানে পড়েছিলাম। আর তার পূর্ব জ্ঞান দ্বারা তিনি জানতেন ঠিক কে তাকে প্রেম করবে আর কে তার সেবা করবে আর কে করবে না। তার পূর্ব জ্ঞান সেটা বলে, যদি এরকম না হয় তবে তিনি ঈশ্বর নন। তিনি অসীম না হলে ঈশ্বর হতে পারেন না, আর যদি তিনি অসীম হন তবে তিনি সবকিছু জানেন। অতএব আপনারা লোকদেরকে ভারী ভুল করতে দেখেন, তারা এতে হোঁচট খায়, তারা তাড়াহুড়ো করে আর তারা এটা এবং ওটা ভাবে, কিন্তু এটাতে ঠিক কাজ হয় না। আমরা এটা দেখি, কিন্তু একটা জিনিস আছে যা ঠিক কাজ করে যাচ্ছে, সেটা এই যে ঈশ্বরের সিদ্ধ ইচ্ছাকে জানা আর তার উপর দাঁড়িয়ে থাকা, যার জন্য ঈশ্বর আপনাকে ডেকেছেন। যেমন ভাই জ্যাক কিছুক্ষণ পূর্বে এখানে নিচে পার্সিয়ান স্কোয়ারে সেই সব বিশৃঙ্খল অবস্থাগুলোর সম্বন্ধে বলছিলেন, একজন এই দিকে চলছে আর একজন ওই দিকে চলছে, আর ধর্মশাস্ত্রের জ্ঞানীদের আর এইরকমের লোকদের বিষয়ে বলছিলেন যে যদি আপনারা কিছু ধর্মশাস্ত্রের জ্ঞান রাখতে চান তবে নিচে সেখানে যান। আমি অনুমান করছি যে এটা ঠিক লন্ডনের হাইড পার্কে যেমন সেরকম। আমি সেখানে গিয়েছিলাম আর সেখানে প্রত্যেকেরই একটা নিজের নিজের বিচার আছে। এটা একটা বাবিল রূপী পৃথিবীতে আধুনিক দিনের বিষয়ে একটা পিণ্ড। কিন্তু আপনারা কি লক্ষ্য করছিলেন যখন ভাই পিটস তার সুন্দর সুসমাচার এই প্রাতকালে আমাদের দিচ্ছিলেন, যখনই তিনি পার্কের বাইরে যেতে শুরু করলেন, তিনি সেখানে ইস্টারের লিলি ফুল পেলেন। সেই সমস্ত বিশৃঙ্খলার মধ্যে যেরকম উনি আমাদেরকে বললেন হ্যাঁ অথবা না বলবার জন্য এটার কাছে কোনো উপায় ছিল না, ওই সমস্ত বিশৃঙ্খলার মধ্যে ঈশ্বরের জীবন সেটার মধ্যে জ্বলজ্বল করছিল, সেটা তার উজ্জ্বলতার সাথে সেখানে ছিল, কারণ ঈশ্বরই সেটাকে সেখানে হওয়ার জন্য মনোনীত করেছিলেন। ওই সমস্ত বিশৃঙ্খলার মধ্যে কেউ সেটার প্রতি নজর দিচ্ছিল না, তারা সেটার আত্মিক উপযোগিতাটি দেখেনি। আর এইরকমের ব্যাপার আজ আমাদের সকল বড় বড় একত্রিত দল এবং নামধারী গির্জা এবং সংস্থা আর এরকমই বিষয়গুলোর মাঝে আছে। একজনই এই দিকে টানছে, আমাদের ব্যাপটিস্ট অথবা প্রেসবিটেরিয়ান অথবা এটা বা ওটা বা অন্য কিছু হওয়া উচিত। এই সমস্ত কিছুর মাঝে একটা বাড়ন্ত ফুল আছে, ঈশ্বরের শক্তি ঠিক আমাদের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। আসুন আমরা একটু থামি আর এই সপ্তাহে কিছু মিনিটের জন্য সেটাকে দেখি আর সেটাকে ঠিক আমাদের সামনে প্রকাশিত হতে দেখি। আমরা বিশ্বাস করি ঈশ্বর এটাকে করবেন। আপনারা কি বিশ্বাস করেন? আমি দেখছি যে এখন আমাদের সিঁড়ির নিচে হওয়া উচিত ছিল। অতএব আসুন আমাদের প্রত্যেকেই প্রার্থনা করি। প্রিয় ঈশ্বর, যখন আমরা আমাদের মস্তক আপনার উপস্থিতিতে নত করি, আমরা অনুভব করি যে আমরা চাওয়ার জন্য অপর্যাপ্ত, কিন্তু আপনি আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন যে যদি আমরা আসি তবে আপনি আমাদের অস্বীকার করবেন না। আর এই কঠোর উক্তি যা এখনই বলা হয়েছে কোনোভাবেই এটা শিক্ষা সিদ্ধান্ত ডক্টরিন নয়, দশ লক্ষের মধ্যে এক, কিন্তু কেবল এক ভাবে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কারণ আপনি বলেছেন সংকীর্ণ সেই দ্বার আর দুর্গম সেই পথ যা জীবনে নিয়ে যায়, আর অল্প লোকেই তাহা পায়। কারণ অনেকে আহত বটে, কিন্তু অল্প মনোনীত। হে অনন্ত পিতা, এই আগামী সপ্তাহের সভা দ্বারা সুসমাচারের আলো এই শহরের চারিদিকে প্রেরণ করুন, আর যে কোনো ভাবে আপনার মহান দূরদর্শী জ্ঞান দ্বারা যদি কোনো বীজ থাকে, যেরকম কি এটাকে নর এবং নারীর ডিম্বাণুর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে, প্রতিদিন যেন তারা এই সভায় আসতে পারে, প্রতিদিন যেন পবিত্র আত্মা তাদের আলো দেন। আমরা এটা অনুভব করি যে সম্ভবত যতটা আমরা ভাবি তার চেয়েও পূর্বে সময় হয়ে যায়। আমরা প্রার্থনা করি ঈশ্বর, যেরকম আমরা এখানে আসি কেবল একটা বিশ্বাস করে যে হয়তো এখানে কিছু এরকম আছে যা করা যেতে পারে, যেন লোকদেরকে সাহায্য করা যায়, অথবা সেই অন্তিম মেষকে ধরা যায়। আমরা জানি যখন মেষের খোয়ার ভরে যাবে তখন মেষপালক দরজা বন্ধ করে দিবে, যেরকম নোহর দিনে হয়েছিল যখন পরিবারের অন্তিম সদস্য ভেতরে প্রবেশ করল, ঈশ্বর দরজা বন্ধ করে দিলেন। আর তখন তারা দ্বারে আঘাত করছিল আর প্রহার করছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রিয় ঈশ্বর, তাদের কাছে সুযোগ ছিল। আপনিই বলেছেন আমি মেষদিগের দ্বার। আর কবির দ্বারা লিখিত গান কতটা প্রভাবশালী! 99 কি আপনার জন্য যথেষ্ট নয়? কিন্তু না, সেখানে আরো একটা ছিল। হতে পারে যে সেটা একটা কালো মেষ, অথবা হতে পারে সেটা একটা তুচ্ছ মেষ, হতে পারে সেটা পুরুষ অথবা স্ত্রী, আমরা জানি না তারা কোথায়, কিন্তু সে অন্তিম মেষ অবশ্যই আসবে আর তারপর দরজা বন্ধ হয়ে যাবে। ও ঈশ্বর, আপনি সমস্ত কিছুই জানেন। এই প্রাতে আমাদের জীবনকে পরীক্ষা করুন, আর যেখানে আমরা যেতে পারি সেখানে আমাদেরকে প্রেরণ করুন, যেন আমরা সেই অন্তিম জনকে খুঁজতে পারি, যেন দরজা বন্ধ হয়ে যায় আর মেষপালক মেষদের সাথে ভেতরে থাকেন। ঈশ্বর এটা প্রদান করুন। যদি এখানে সেই একজন থাকে, যদি তাকেই ভেতরে প্রবেশ করতে হবে, যতজনকে পিতা আমায় দিয়েছেন তারা সকলে আমার কাছে আসবে, আর কেউ আমার কাছে ততক্ষণ আসতে পারে না যতক্ষণ না স্বর্গে পিতা তাকে আকর্ষণ করে না আনেন। আর যদি কোনো টান বা ক্ষুদ্র এক অনুভূতি থাকে, যে হতে পারে কোনো ব্যক্তির জন্য এখানে সেই সিঁড়ির নিচে, অথবা যেখানে তারা থাকুক না কেন, এটা সেই সময় হয় যেন তারা উত্তর দিতে পারে, হ্যাঁ প্রভু, আমি সেই পথ হারিয়ে ফেলা ক্ষুদ্র ব্যক্তি যে বিপথে চলে গিয়েছে আর আমার সারা জীবন এর সাথে লড়াই করেছি। আমি অনুভব করছি যে আমার ফিরে আসা উচিত, কিন্তু আজকে আমি পরাজয়ের দিকে ঝুলে আছি। আমি উপরে অথবা নিচে যেতে পারি না, আমি কোথাও যেতে পারি না। ও হতে দিন যেন সেই মহান মেষপালক আসেন, তার কমল হাত নিচে নিয়ে এসে সেই ব্যক্তিকে সুরক্ষিত ভাবে ভেতরে নিয়ে আসেন, তাকে তার কাঁধের উপর রাখেন আর সুরক্ষিত ভাবে তাকে ভেতরে ফিরিয়ে আনেন। হতে পারে যে এখানে কোন একরকম ব্যক্তি আছে প্রভু যে অসুস্থ, ঠিক সেই রকম অবস্থায় আছে যে চিকিৎসক বলছে এখন আর কিছুই করা যাবে না। সে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে কিন্তু তাকে বাঁচাতে পারেনি, এটা তার আয়ত্তের বাইরে। এরকম কিছুই নেই যে সে করতে পারে, তার ওষুধ আর ছুরি সেখানে পৌঁছতে পারে না। কিন্তু হে প্রভু, কোনো কিছুই আপনার হস্ত হতে দূরে নয়, আর আপনার বাক্যই আপনার হস্ত। তাই আমরা প্রার্থনা করি প্রিয় ঈশ্বর, যে এই প্রাতে যখন আমরা আপনার সঙ্গে কথা বলছি, আপনি নিচে আসবেন আর সেই ব্যক্তিকে উঠাবেন যে অসুস্থ আছে আর যে নিজেকে সাহায্য করতে পারে না, সে সমস্ত বৈজ্ঞানিক বিষয়গুলোর আয়ত্তের বাইরে আছে, চিকিৎসকদের থেকে অনেক দূরে আছে, হতে দিন যেন তারা সুস্থ হতে পারে। ঈশ্বর এটা প্রদান করুন। যেমন আমরা দাউদের বিষয়ে ভাবি, যেমন তাকে কিছু মেষের ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল, কেবল কিছু মেষের ওপর। কিন্তু একদিন একটা ভাল্লুক ভেতরে আসে আর সেই ছোট্ট মেষকে নিয়ে নেয় আর সেটাকে বাইরে নিয়ে চলে যায় আর সেটাকে খেয়ে নিত, যেমন ক্যান্সার শরীরকে খেয়ে নেয়, অথবা এক বিশাল সিংহ আসে। কিন্তু দাউদ, তার সাথে কোন রাইফেল ছিল না অথবা কোন তরবারি চালনায় সুনিপুণ ব্যক্তিও সে ছিলেন না, কিন্তু কেবল একটি ফিঙ্গে নিয়ে সে মেষের পেছনে যায়। আর যখন সে দেখল যে পশুটি সেই মেষকে মেরে ফেলতে যাচ্ছিল, সে সেটাকে ফিঙ্গে দিয়ে মেরে ফেলল। কেবল একটা সাধারণ ছোট অস্ত্র, যাতে চামড়া আর একটা দড়ি লাগানো ছিল, আর কিন্তু সেই ফিঙ্গের উপর তার বিশ্বাস ছিল। প্রভু, আমাদের মধ্যে কোন বড় গুণী নেই, আমরা সাধারণ লোক যাদের কাছে সাধারণ প্রার্থনাই আছে, কিন্তু এই প্রাতে আমরা পিতার মেষের পিছনে আসছি। সেই স্ত্রী যে রাস্তায় অভদ্রভাবে সিগারেট পান করছে, সে সিগারেট হতে শান্তি পাওয়ার চেষ্টা করছে, সেই মানুষ যে গ্লাসের ঘ্রাণ নিয়েছে আর সেটাকে পিছনে ছাড়ার চেষ্টা করছে, কিন্তু শত্রু তাকে শক্ত করে ধরে রেখেছে, সেই ছেলে অথবা মেয়ে যেটা ঠিক সেটা করবার চেষ্টা করছে, তারা এতটা শক্তি জুটাতে পারছে না যে সেই মন্দ ব্যাপারগুলোকে ছেড়ে দেয়। আমরা এই প্রাতে প্রভু যীশুর নামে আসি আর সেই মেষের দাবি জানাই। আমরা শত্রুকে আহ্বান জানাই, কারণ এটা সাধারণ ফিঙ্গা অথবা এটা প্রার্থনা, এক সাধারণ জিনিস, কিন্তু আমরা পিতার খোয়ারে সেই এক ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য এসেছি, যেন আমরা সেই বিষয়ে হিসাব দিতে পারি যা আমাদের হাতে অর্পণ করা হয়েছে। হতে দিন যেন ঈশ্বরের শক্তি লোকদের হৃদয়ে গভীরে গিয়ে বিশ্বাসকে আঘাত করে, আর হতে দিন যেন হারিয়ে যাওয়া প্রাণ এই প্রাতে ফিরে আসে। হতে দিন যে এই জীবনে প্রলোভন তাদেরকে ছেড়ে দেয়, তাদেরকে ছেড়ে চলে যায়, আর হতে দিন যেন তারা নিজেদেরকে সুরক্ষিত ভাবে প্রভুর স্কন্ধে পায়, যেন তাদেরকে সুরক্ষিত ভাবে ফিরিয়ে আনা হয়। আমরা এটা যীশুর নামে চাই, আমেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদযুক্ত করুন। যতক্ষণ না কালকে আমি আপনাদেরকে আবার দেখি, আমি এই সভা ভাই শেখরের কাছে সঁপে দিচ্ছি। আমি আশা করছি যে আপনারা, যে আমি আপনাদের আপনাদের এবং ঈশ্বরের দৃষ্টিতে অনেক অনুগ্রহ পেয়েছি, এটা বিশ্বাস করার জন্য যে এখানে দাঁড়িয়ে আপনাদের কিছু এরকম ব্যাপার বলি যা ভুল ছিল। আমি অন্যদিন আমার 56তম জন্মদিন অতিক্রম করছি। এটা কেবল এক বৃদ্ধ লোকের সুসমাচার নয়, আমি এটা তখন থেকে বিশ্বাস করি যখন আমি এক ছোট বাল ছিলাম। আর যদি এটা সত্য না হয়, তবে এই পৃথিবীতে আমি ঈশ্বরের জন্য সবচেয়ে মূর্খ ব্যক্তি হব। আমি এই কারণের জন্য আমার সম্পূর্ণ জীবন দিয়েছি। আর এরকম হোক যে আমি এটা সততার সাথে বলি, যদি আমার কাছে 10,000 জীবনও থাকতো, তবুও আমি আমার নিজের মতো মত পরিবর্তন করতাম না। এখন আরোগ্যকরণ প্রত্যেক ব্যক্তির আয়ত্তেই আছে, মনে রাখবেন, আরোগ্যকরণ আপনার মধ্যেই আছে। যখন ঈশ্বর নাশপাতি গাছকে এদের উদ্যানে রাখলেন, লাগালেন, তখন ঈশ্বর নাশপাতি গাছে প্রত্যেক সেই নাশপাতিকে রাখলেন যা তার মধ্যে কখনো উৎপন্ন হতো। দেখুন, আপনি কেবল নাশপাতি গাছ অথবা আপেলের গাছ অথবা কোন ফলের গাছ পৃথিবী হতে জল পান করেই বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখন আপনাদের প্রত্যেকের মধ্যে সেই শক্তি আছে যা আপনাদের উদ্ধার করতে পারে, কারণ এটা তো ঈশ্বর। যখন আপনারা বাপ্তিস্মের দ্বারা, জলের বাপ্তিস্ম দ্বারা নয়, আত্মিক বাপ্তিস্ম দ্বারা খ্রিস্টে রোপিত হয়েছেন, আপনারা খ্রিস্টে জলের বাপ্তিস্ম দ্বারা আসেন না, আত্মিক বাপ্তিস্ম দ্বারা আসেন। আগামীকাল বিকাল বেলা যদি ঈশ্বর চান, আমি সেই বিষয়ের উপর বলবো যে সেই ব্যাপারটি কিভাবে হয় আর সেই ব্যাপারটির উপযোগিতা কি। এটা বিকালবেলা হবে, অথবা এটা আপনাদের কোন সভায় বাধা দেবে না। এখন দেখুন, আপনাদের মধ্যে প্রত্যেকে এখানে বিশ্বাসীদের ন্যায় দাঁড়িয়ে আছেন, তখন সেই জীবন যা খ্রিস্টে ছিল তা আপনার মধ্যে আছে। যদি আপনারা দেখতে পারেন, তাহলে এটা হতে পারে। এটা শয়তানের কাজ যে আপনাকে এ বিষয়ে বাধা দিয়ে রাখে, আপনাকে অন্ধকারে রাখে। সে আপনাকে অন্ধকারে রেখে দেবে, বুঝলেন, তখন আপনি জানেন না যে আপনি কোথায় যাচ্ছেন। একজন ব্যক্তি যিনি অন্ধ, তিনি বলতে পারেন না যে তিনি কোথায় যাচ্ছেন। উনাকে সেই ব্যক্তি হতে জ্ঞান লাভ করা উচিত যিনি দেখতে পারেন। যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে না পারি, কাউকে আমাদের বলতে হবে যে সত্য কি। আর খ্রিস্ট আপনার জন্য মরেছেন, আর আপনাকে জগৎ থেকে মুক্ত করে খ্রিস্টে রোপণ করা হয়েছে, আর প্রত্যেক সেই জিনিস যা আপনার প্রয়োজন তাহা পবিত্র আত্মায় বাপ্তিস্মের দ্বারা আপনার মধ্যে উপস্থিত আছে। এটা কি ঠিক কথা নয়? এখন কেবল একটাই ব্যাপার আপনার করণীয় আছে, যে সেটা হতে পান করতে শুরু করুন। আর যেভাবে গাছেরা পান করে, সে প্রতি বছর পাতা কুড়ি এবং ফলকে চাপ দিতে শুরু করে। ফল মাটিতে থাকে না, ফল উদ্ভিদের মধ্যে থাকে। কতজন এটা বুঝতে পারেন? আমিন বলুন। তাহলে দেখুন, ফল উদ্ভিদে থাকে এবং প্রত্যেক উদ্ভিদকে স্রোত থেকে পান করতে হয়। যেমন বৃষ্টি নেমে আসে এবং উদ্ভিদ তাহা পান হতে পান করে জীবন প্রাপ্ত হয়, আর যেমনি উদ্ভিদ তাহা হতে পান করে সে বাড়তে থাকে, আর তা বাড়তে থাকে যতক্ষণ না সে এক সম্পূর্ণ কুড়ি পর্যন্ত পৌঁছে যায়, ঠিক মণ্ডলীর মতো। যেমন এই যুগে তাকে ফুটতে হতো, আর যেমন আমরা পান করি আমরা বাড়তে থাকি। যদি উদ্ভিদ পান করতে অস্বীকার করে তবে সেই উদ্ভিদ বাড়তে পারে না। আর যদি আপনারা ব্যক্তিগত ভাবে ইহা এখন বিশ্বাস করেন, কেননা আপনারা জানেন যে কিভাবে ঈশ্বর সভার মধ্যে বিভিন্ন বিষয়ে প্রদর্শিত করেন যে আপনি কি করছেন এবং আপনার কি করা উচিত ছিল, আর এরকমই বিভিন্ন বিষয়। যখন আমরা দাঁড়িয়েছিলাম আমরা এটা আশা করছিলাম যে পবিত্র আত্মা এই সকালে নেমে আসবেন এবং সে সমস্ত বিষয় করবেন, কিন্তু আমি অপেক্ষা করতে থাকলাম। আমি মনে করি যে এটি আমাদের স্নায়ু দুর্বলতারই একটি অংশ, এটা ভেবে যে নিচে যারা আছেন তারা চাচ্ছেন যে আমরা এখান থেকে বের হয়ে আসি। দেখলেন, কিন্তু তারা আমাদেরকে চাচ্ছেন। এখন আমাদের দেরি হয়ে গেছে, কিন্তু আপনারা পূর্ণ হৃদয়ের সহিত এটা বিশ্বাস করুন। অনুগ্রহ করে এরকমই করুন। যদি আমি আপনাদের দৃষ্টিতে অনুগ্রহে পাত্র হই একজন সৎ ব্যক্তির হিসাবে, তাহলে এটা বিশ্বাস করুন। এখন আপনারা পরস্পরের উপরে হাত রাখুন। এখন দেখুন, এখন বাইবেলের কথা বলেনি এই চিহ্নগুলো শুধু উইলিয়াম ব্রানহামকে অনুসরণ করবে, এরূপ বলেনি এটা কেবল ওরাল রবার্টসকে অনুসরণ করবে, এরূপ বলেনি এটা ভাই কপটিকেই অনুসরণ করবে অথবা অন্য কাউকে। তাহারা বহুবচন, যাহারা বিশ্বাস করে তাহাদের মধ্যে এই চিহ্নগুলি পাওয়া যাবে। যদি তাহারা পীড়িতদের উপরে হাত রাখে তবে তাহারা সুস্থ হয়ে যাবে। এটা ঈশ্বরের সেই শক্তি যা আপনার ভিতরে আছে, যা সেই ব্যক্তিকে জীবন দেয় যার উপর আপনি হাত রাখছেন, যা পবিত্র আত্মার জীবনদায়ক মাধ্যম। প্রিয় ঈশ্বর, যীশু খ্রিস্টের নামে এই চূড়ান্ত সময়ে যখন মণ্ডলী প্রতিদিন যেন তারা এই মুহূর্তে স্নায়ু দুর্বলতা বিহীন অবস্থায় দাঁড়িয়ে যায়, আর প্রতিদিন যে সেই শক্তি যা খ্রিস্টকে কবর হতে জীবন্ত করে তুলল তা সুসমাচার সত্যতা পর্যন্ত তাদেরকে জীবন্ত করে দেয়, যা যীশুর অর্পিত কার্যভার, যে যদি তারা রোগীদের উপর হাত রাখে তবে তারা সুস্থ হয়ে যাবে। হতে দিন যেন শয়তানের প্রত্যেকটি শক্তি, প্রত্যেকটি রোগ, প্রত্যেকটি সমস্যা, প্রত্যেক সেই ব্যাপার যা লোকদেরকে বিরক্ত করে, যেগুলো বিশ্বাসের দ্বারা এখনই তাদেরকে ছেড়ে চলে যায়, বিশ্বাসী লোকদের ন্যায় আমরা এটা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। যদি আপনি বিশ্বাস করেন যে তিনি এটা করেন, তাহলে আপনি হাত উত্তোলন করুন আর তার স্তুতি করুন। প্রিয় ঈশ্বর, যতক্ষণ পর্যন্ত এটা না করা হয় এই শিশুটির মৃত্যু হয়ে যাবে। আমি এই বন্ধনকে যীশু খ্রিস্টের নামে ধমক দিই, প্রতিদিন যেন সে এই নিরপরাধ বাচ্চাটিকে ছেড়ে চলে যায়, আমেন। এখন চিকিৎসকেরা চেষ্টা করছিল আর তারা অসফল হয়ে গিয়েছিল। কেবল বিশ্বাস করুন।